বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি, এবং তোমাদের জন্য ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 14 আগস্ট, 30 শ্রাবণ এবং ফার্সি 23 মোরতাদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্ট ওয়েভ 25 মিটার ব্যান্ডে 11600 কিলোহার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে শিশুদের মানবিক বিপর্যয় এবং বাংলাদেশে করোনার টিকা নিয়ে আওয়ামী লীগ অপরাজনীতি করছে বলে বিএনপির অভিযোগ সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন। এরপর থাকবে ধারাবাহিক আলোচনা ইরান ভ্রমণ। এরপর রয়েছে শোকাবহ মহরম উপলক্ষে নিয়মিত পরিবেশনা কারবালার শাশ্বত বিপ্লব। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। কাবুলের দ্বার প্রান্তে আফগান তালেবান ঠেকানোর আশা করছেন প্রেসিডেন্ট আশরাফ গনি। আফগানিস্তানে মার্কিন অভ্যুত্থানের পরিকল্পনা ফাঁস, দূতাবাসের স্পর্শকাতর তথ্য ধ্বংসের নির্দেশ। তালেবানের পক্ষে যুদ্ধ করতে বাংলাদেশ থেকে আফগানিস্তান গেছে কিছু মানুষ, ডিএমপি কমিশনারের তথ্য। এবং অসম বিধানসভায় গো সংরক্ষণ বিল পাস, মন্দিরের 5 কিলোমিটার এলাকায় গোশত বিক্রি নিষিদ্ধ। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি বলেছেন দেশের সামরিক বাহিনীকে পুনর্গঠিত করে তালেবান গোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রচেষ্টা এখন তার সরকারের কাছে অগ্রাধিকার পাচ্ছে, যখন তালেবান যোদ্ধারা দেশটির একের পর এক প্রদেশ দখল করে নিচ্ছে এবং রাজধানী কাবুলের অনেকটা দ্বার প্রান্তে চলে এসেছে, তখন প্রেসিডেন্ট গনি এ আশা করছেন। এর আগে তালেবান আফগানিস্তানের দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম শহরসহ দেশটির প্রায় 2/3 নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। পরিস্থিতি বিবেচনা করে মার্কিন সরকার এরই মধ্যে আফগানিস্তানে নতুন করে 3,000 সেনা পাঠিয়েছে, যাতে তারা কাবুলে অবস্থিত মার্কিন দূতাবাসের লোকজন এবং বেসামরিক মার্কিন নাগরিকদের সরিয়ে নেয়ার কাজ করতে পারে। প্রেসিডেন্ট আশরাফ গনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে সামরিক বাহিনীকে পুনর্গঠিত করে তালেবানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। একই সঙ্গে তিনি বলেন, বর্তমান যুদ্ধ অবসানের জন্য বিভিন্ন দেশের সঙ্গে তার সরকার আলোচনা করছে। আজ শনিবার টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন। তবে বর্তমান পরিস্থিতির জন্য তিনি দায়ী কিনা অথবা পদত্যাগ করবেন কিনা এ ব্যাপারে তিনি কোনো বক্তব্য দেননি। আফগানিস্তানের আশরাফ গনি সরকারের বিরুদ্ধে আমেরিকা অভ্যুত্থানের পরিকল্পনা করেছে বলে খবর দিয়েছে একটি আফগান পত্রিকা। দেশের বিভিন্ন প্রদেশ দখল করে তালেবান যখন রাজধানী কাবুলের দিকে এগিয়ে আসছে, তখন আফগানিস্তানে মার্কিন অভ্যুত্থানের খবর দিয়েছে দৈনিক অ্যারিয়া নিউজ। কিছু আফগান সূত্র মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইয়ের সঙ্গে ঘনিষ্ঠ সূত্রগুলোর বরাত দিয়ে এই অভ্যুত্থান পরিকল্পনার বিশদ বিবরণ দিয়েছে দৈনিকটি। এতে বলা হয়েছে, আমেরিকা আফগানিস্তানের প্রেসিডেন্ট প্রাসাদে একটি নীরব অভ্যুত্থান ঘটানোর পরিকল্পনা করেছে। পরিকল্পনা অনুযায়ী মার্কিন সেনারা প্রেসিডেন্ট আশরাফ গনি ও ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালে সহ শীর্ষস্থানীয় আফগান কর্মকর্তাদেরকে কাবুলস্থ মার্কিন দূতাবাসে নিয়ে আসবে। এ সময় তাদেরকে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার দায়ভার নিয়ে পদত্যাগ করার আহ্বান জানানো হবে। হুমকির মুখে তারা পদত্যাগ করলে আফগানিস্তানের জনপ্রিয় নেতাদের নিয়ে দ্রুততম সময়ের মধ্যে একটি রাজনৈতিক পরিষদ গঠন করা হবে। ওই পরিষদের একজন নেতাকে অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব দিয়ে তালেবানের হাতে আফগানিস্তানের রাষ্ট্র ব্যবস্থা ও রাষ্ট্রীয় কাঠামোর পতন ঠেকানোর চেষ্টা করা হবে। আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত মার্কিন দূতাবাসের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর তথ্য, দলিল, দস্তাবেজ এবং কম্পিউটার ধ্বংস করার জন্য দূতাবাস কর্মীদের নির্দেশ দিয়েছে মার্কিন সরকার। যখন তালেবান একের পর এক আফগান প্রদেশ দখল করে চলছে, তখন মার্কিন সরকার এই নির্দেশ দিল। মার্কিন সরকার আশঙ্কা করছে, এসব তথ্য ও দলিল দস্তাবেজ ওয়াশিংটনের বিরুদ্ধে ব্যবহার করতে পারে তালেবান গোষ্ঠী। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে মার্কিন নিউজ ওয়েবসাইট এনপিআর এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে, কাবুলে অবস্থিত মার্কিন দূতাবাসের কর্মীদেরকে লিখিত মেমোর মাধ্যমে এই নির্দেশনা দেয়া হয়। মার্কিন সরকার মনে করছে, তালেবান খুবই অল্প সময়ের মধ্যে রাজধানী কাবুলে হামলা চালাতে পারে। মার্কিন দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে আনার জন্য পেন্টাগন আফগানিস্তানে নতুন করে 3,000 সেনা মোতায়েন করার ঘোষণা দিয়েছে। এর একদিন পর মার্কিন দূতাবাস কর্মীদেরকে স্পর্শকাতর তথ্য, দলিল দস্তাবেজ ও কম্পিউটার ধ্বংসের নির্দেশ দেয়া হল। মার্কিন সরকার চাইছে শুধুমাত্র গুরুত্বপূর্ণ কিছু কূটনীতিক কাবুলে অবস্থান করবেন। এদিকে রাজধানী কাবুল দখল করলে তালেবান যাতে মার্কিন দূতাবাসে হামলা না করে সেজন্য এই গোষ্ঠীকে বোঝানোর চেষ্টা করছে মার্কিন আলোচক দল। একাধিক মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করে দৈনিক নিউইয়র্ক টাইমস শুক্রবার এ খবর দিয়েছে। পত্রিকাটি বলেছে, মার্কিন প্রেসিডেন্টের আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি জলমাই খালিলজাদের নেতৃত্বে একটি আলোচক দল তালেবানকে বিষয়টি বুঝিয়ে বলার চেষ্টা করছে। তালেবান কাবুলের দখল নিলে সেখানকার মার্কিন দূতাবাস যাতে পুরোপুরি খালি করে দিতে না হয় সেজন্য এই পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। গত 3 দিন ধরে কাতারের রাজধানী দোহায় আন্তর্জাতিক মধ্যস্থতায় তালেবানের সঙ্গে আলোচনা করেছে আফগান সরকার। ওই আলোচনায় খালিলজাদের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধি দল অংশ নিয়েছে। আফগানিস্তানের রাজধানী কাবুলের মার্কিন দূতাবাসে বর্তমানে প্রায় 1,400 কূটনীতিক ও কর্মী রয়েছে। ইহুদিবাদী ইসরায়েলকে হুঁশিয়ার করে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, আমরা তেল আবিবের সঙ্গে যুদ্ধ চাই না, তবে লেবাননের মাটিতে কোনো রকমে আগ্রাসন হলে এই সংগঠন চুপ করে থাকবে না। লেবাননের আরবি ভাষার রেডিও চ্যানেল আল নূরকে দেয়া এক সাক্ষাৎকারে হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাইম কাসেম একথা বলেন। গতকাল দেয়া ওই সাক্ষাৎকারে তিনি বলেন, লেবাননের জনগণের ভরসা ছিল যে হিজবুল্লাহ সবসময় তাদের পাশে থাকবে। জনগণের এই প্রত্যাশা পূরণে ও সহযোগিতার ব্যাপারে হিজবুল্লাহ সব রকমের চেষ্টা চালাবে। কয়েকটি গোষ্ঠী লেবাননে আমেরিকা ও পশ্চিমা দেশগুলোর আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন। শেখ নাইম কাসেম বলেন, হিজবুল্লাহ এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেবে না। দক্ষিণ লেবাননে সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েল আগ্রাসন চালালে তার বিরুদ্ধে হিজবুল্লাহ রকেট হামলার কথা উল্লেখ করে নাইম কাসেম বলেন, সুনির্দিষ্ট নির্দেশনার ভিত্তিতেই ইসরায়েলকে এর জবাব দেয়া হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে শোনা যাচ্ছে 31 মিটার ব্যান্ডে। এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। তালেবানের সঙ্গে যুদ্ধে যোগদানের জন্য বাংলাদেশ থেকে কিছু মানুষ আফগানিস্তানের দিকে রওনা দিয়েছে। ঢাকা মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম আজ এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
তালেবানদের সঙ্গে যুদ্ধে যোগদানের জন্য উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ থেকে কিছু মানুষ ইতিমধ্যে ভারতে ধরা পড়েছে আর কিছু হেঁটে বিভিন্নভাবে আফগানিস্তানে পৌঁছানোর চেষ্টা করছে। ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম আজ এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। আগামীকাল 15 আগস্ট শোক দিবসের অনুষ্ঠানস্থল ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে এসে আজ সকালে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বলেছেন, অনলাইনে জঙ্গিরা কর্মী সংগ্রহ ও উদ্বুদ্ধ করার কাজ চালিয়ে যাচ্ছে। সম্প্রতি বাংলাদেশে একটা প্রবণতা দেখা যাচ্ছে, তালেবানদের পক্ষ থেকে আফগানিস্তান যুদ্ধে যাওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে, আর বাংলাদেশ থেকে কিছু মানুষ ইতিমধ্যেই তালেবানদের সাথে যুদ্ধে যোগদানের জন্য উদ্বুদ্ধ হয়েছেন। তিনি জানান, সাইবার ওয়ার্ল্ড ডিএমপি সহ সরকারের সব গোয়েন্দা সংস্থা এ বিষয়ে তৎপর রয়েছে। শফিকুল ইসলাম জানান, গত পরশু জঙ্গি সংগঠনের একজনকে গ্রেপ্তার করেছি, তিনি বোমা বিশেষজ্ঞ। এ মাসে উল্লেখযোগ্য সংখ্যক জঙ্গি বা নাশকতাকারী গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ তারা যে থেমে নেই সেটা বলা যায়, কিন্তু আমরা সর্বোচ্চ সতর্কতা নিয়ে চেষ্টা করে যাচ্ছি যাতে বাংলাদেশে আর একটি ঘটনাও না ঘটে। ডিএমপি কমিশনার আরো বলেছেন, যারা জঙ্গি হামলাগুলো করে, এখন যারা হামলা করার চেষ্টা করছে, তাদের প্রধান কাজই হলো আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারে আসা। এক্ষেত্রে 15 আগস্ট তাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 15 আগস্টের ভেনুর আশেপাশে না হোক, এর থেকে 2-3 কিলোমিটার যদিও বোমা পাঠাতে পারে, তাতেও আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ হবে। এদিক বিবেচনা করে তারা কাজ করছে। আমাদের আশঙ্কা আছে, কিন্তু এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেটার জন্য তৎপর আছি। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। টিকা নিয়ে বিএনপি নয় আওয়ামী লীগই অপরাজনীতি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের মন্ত্রী ও নেতাদের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, টিকা সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণের কোনো বিজ্ঞানসম্মত কিংবা বাস্তবসম্মত ব্যবস্থাপনা সরকার তৈরি করতে পারেনি, উপরন্তু দুর্নীতির আশ্রয় গ্রহণ করে অন্যান্য উৎস থেকে টিকা প্রাপ্তির সম্ভাবনাকে বিনষ্ট করেছে তারা। এ সম্পর্কে একটি প্রতিবেদন শুনতে পাবেন সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ভারতের বিজেপি শাসিত অসম বিধানসভায় গো সংরক্ষণ বিল পাশ হয়েছে। গতকালই ওই বিল পাশের ফলে কোনো মন্দিরের 5 কিলোমিটার এলাকার মধ্যে গরুর গোশত বিক্রি করা যাবে না। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতের বিজেপি শাসিত অসম বিধানসভায় অসম ক্যাটল প্রিজার্ভেশন বিল 2021 বা গো সংরক্ষণ বিল পাশ হয়েছে। গতকাল শুক্রবার ওই বিল পাশের ফলে অসমে হিন্দু, জৈন, শিখ ও অন্যান্য ধর্মের কোন মন্দিরের 5 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে গরুর গোশত বিক্রি করা যাবে না। বিজেপি বিধায়করা জয় শ্রীরাম, ভারত মাতা কি জয় ধ্বনি দিয়ে ওই বিলকে সমর্থন করেন। এদিন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গো সংরক্ষণ বিলের পক্ষে অত্যন্ত জোরালোভাবে সাফাই দেন। হিমন্ত বিশ্ব শর্মা বলেন, সাম্প্রদায়িক সদ্ভাব বজায় রাখতে এই বিলের প্রয়োজনীয়তা রয়েছে। মন্দিরের 5 কিলোমিটারের মধ্যে গোহত্যায় নিষেধাজ্ঞা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন, তবে এটা করা হয়েছে হিন্দু মুসলিম সংঘাত এড়ানোর জন্য। অসমে 70-80 হাজার জনবসতি আছে, যেখানে হিন্দুর বংশ নেই বলেও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মন্তব্য করেন। অন্যদিকে কংগ্রেসের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন, এই বিলে বাস্তবে কিছু নেই, নেতিবাচক মানসিকতা থাকলে কিছুই হবে না। মৎস্য ভগবান বিষ্ণুর অবতার, তাই বলে কি আমরা হিন্দুরা মাছ খাওয়া ছেড়ে দেব? উত্তরপ্রদেশে গোহত্যা নিষিদ্ধ হয়, সেখানে রাস্তাঘাটে গরুর ছড়াছড়ি, গরু রাখার জায়গা পাওয়া যায় না। অসমেও সীমান্ত এলাকায় যখন গরু ধরা পড়ে, রাখার জায়গা পাওয়া যায় না। অসম বিধানসভায় বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া বলেন, এই বিল কার্যকরী হলে গরু বিক্রি অবৈধ হবে, এতে দুগ্ধ ব্যবসা আরও ব্যয়বহুল হবে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বন্দর আঞ্জালিতে দুটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে রাশিয়া। ইন্টারন্যাশনাল আর্মি গেমস 2021-এর সি কাপ কম্পিটিশনে অংশ নিতে জাহাজ দুটিকে ইরানের বন্দরে পাঠানো হয়েছে। কাস্পিয়ান সাগরে অবস্থিত ইরানের মালিকানাধীন একটি বন্দর হচ্ছে আনজালি। গতকাল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, কাস্পিয়ান সাগরের বহর থেকে মাখাচাকালা ও আস্ট্রাখান নামে দুটি ছোট জাহাজ ইরানের বন্দর আনজালিতে পাঠানো হয়েছে। দাগেস্তান প্রজাতন্ত্রের রুশ নৌঘাঁটি থেকে এ দুটি জাহাজ ইরানের বন্দরের দিকে যাচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আরও বলা হয়েছে, মাখাচাকালা জাহাজটি হবে রুশ নৌবাহিনীর প্রধান প্রতিনিধিত্বকারী জাহাজ, আর আস্ট্রাখান হবে রিজার্ভ শিপ। সিকাপ কম্পিটিশন মূলত নৌবাহিনী যুদ্ধজাহাজের ক্রুদের প্রশিক্ষণ কর্মসূচি। রাশিয়া এবং চীন তাদের পাঁচ দিনব্যাপী বিশাল যৌথ সামরিক মহড়া গতকাল শেষ করেছে। মহড়ায় দুই দেশের 10,000-এর বেশি সেনা অংশ নেয় এবং বিভিন্ন ধরনের অত্যাধুনিক অস্ত্র ও সামরিক সরঞ্জামাদি ব্যবহার করা হয়। পূর্ব ইউরোপ এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকা ও তার মিত্ররা যখন সামরিক উস্কানিমূলক তৎপরতা বাড়িয়েছে, তখন চীন এবং রাশিয়া এই যৌথ মহড়া চালাল। শ্রোতাবন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। জাতিসংঘ শিশু তহবিল বা ইউনিসেফ এক প্রতিবেদনে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে ব্যাপক মানবিক বিপর্যয়ের কথা উল্লেখ করে বলেছে, দেশটির 1,13,00,000 শিশুর জন্য জরুরি সাহায্যের প্রয়োজন হয়ে পড়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
জাতিসংঘ শিশু তহবিল বা ইউনিসেফ এক প্রতিবেদনে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে ব্যাপক মানবিক বিপর্যয়ের কথা উল্লেখ করে বলেছে, দেশটির 1,13,00,000 শিশুর জন্য জরুরি সাহায্যের প্রয়োজন হয়ে পড়েছে। ইউনিসেফ এমন সময় ইয়েমেনের শিশুদের দুরাবস্থার কথা তুলে ধরল যখন জাতিসংঘের আওতাধীন কোনো কোনো সংস্থা ও ব্যক্তিত্ব বহুবার ইয়েমেনে ভয়াবহ মানবিক বিপর্যয়ের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করে এ ব্যাপারে সবাইকে সতর্ক করে দিয়েছে। তবে এসব সংস্থা কিংবা ব্যক্তিত্বরা ইয়েমেনের বর্তমান পরিস্থিতির জন্য কারা দায়ী সে ব্যাপারে কিছু বলছে না, যা কিনা খুবই দুঃখজনক। অর্থাৎ তারা ইয়েমেনের বিপর্যয়ের জন্য দায়ী সৌদি আরবের আগ্রাসনের ব্যাপারে মুখ খুলছে না। সৌদি আরব 2015 সালের মার্চ থেকে ইয়েমেনের বিরুদ্ধে বর্বরোচিত আগ্রাসন শুরু করে এবং এখনও সেখানে তারা নির্বিচারে গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। এই অপরাধযোগে কয়েকটি আরব দেশ সৌদি আরবকে সহযোগিতা করছে এবং এর পেছনে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের পূর্ণ সমর্থন রয়েছে। ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট আবদুর্রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় বসানোর অজুহাত দেখিয়ে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট এই বর্বর আগ্রাসন চালিয়ে যাচ্ছে। কিন্তু বিষয়ের ব্যাপার হচ্ছে, এখন পর্যন্ত আন্তর্জাতিক কোনো জোট বা সংগঠন সৌদি আরবের নাম মুখেও আনেনি। তাই সৌদি পেট্রোডলার সবার মুখ বন্ধ করে দিয়েছে বলে অনেকে মনে করছেন। সৌদি আরবের গণমাধ্যমগুলো ইয়েমেনের বর্তমান বিপর্যয়কর পরিস্থিতির জন্য জনপ্রিয় হুথি আনসারুল্লাহ সংগঠন ও তাদের সমর্থিত সরকারকে দায়ী করছে এবং এর মাধ্যমে তারা বিশ্ব জনমতকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে এ বিষয়ে তদন্ত কিংবা দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি আন্তর্জাতিক সংস্থা বা সংগঠনগুলো। এভাবে তারা ইয়েমেনে আগ্রাসন অব্যাহত রাখার জন্য সৌদি আরবকে এক ধরনের সবুজ সংকেত দিচ্ছে। এদিকে সৌদি আরব শুরুতে ঘোষণা করেছিল মাত্র 1 সপ্তাহের মধ্যে তারা ইয়েমেন যুদ্ধে বিজয়ী হবে, কিন্তু গত প্রায় 6 বছরেও তারা বিজয়ের মুখ দেখেনি। বরং ইয়েমেনের জনগণ আরও শক্তভাবে সৌদি আগ্রাসনের মোকাবেলা করে যাচ্ছে। আনসারুল্লাহ নেতা মোহাম্মদ আল বাঘাতি বলেছেন, তারা সৌদি আরবের বিরুদ্ধে যুদ্ধে বিজয়ী হবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বিশ্বসংবাদে যেমনটি শুনেছিলেন, বাংলাদেশে করোনা টিকা নিয়ে বিএনপি নয় আওয়ামী লীগই অপরাজনীতি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 15 আগস্ট খালেদা জিয়ার জন্মদিবস পালন একটি তামাশা মাত্র। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
টিকা নিয়ে বিএনপি নয় আওয়ামী লীগই অপরাজনীতি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের মন্ত্রী ও নেতাদের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এই অভিযোগ করেন। তিনি বলেন, টিকা সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণের কোনো বিজ্ঞানসম্মত, বাস্তবসম্মত ব্যবস্থাপনা সরকার তৈরি করতে পারেনি। উপরন্তু দুর্নীতির আশ্রয় গ্রহণ করে অন্যান্য উৎস থেকে টিকা প্রাপ্তির সম্ভাবনাকে বিনষ্ট করেছে তারা। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার মিথ্যা ও ভুল তথ্য দিয়ে একদিকে জনগণের সাথে প্রতারণা করছে, অন্যদিকে জনগণকে চরম দুর্ভোগ ও ভোগান্তির মধ্যে ফেলেছে।
টিকা নিয়ে বিএনপি কোনো রাজনীতি করছে না, অপরাজনীতি করছে আওয়ামী লীগ সরকার। মিথ্যা ভুল তথ্য দিয়ে একদিকে জনগণকে প্রতারণা করছে, অন্যদিকে জনগণকে চরম দুর্ভোগ ও ভোগান্তির মধ্যে ফেলেছে।
ওদিকে 15 আগস্ট বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালনকে একটি প্রতিহিংসামূলক তামাশা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শনিবার জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় ওবায়দুল কাদের বলেন,
একজন মানুষের যাকে আপনারা দেশনেত্রী বলেন, জন্মদিবস 6টি, এর চেয়ে বড় তামাশা 15 আগস্টে রক্তাক্ত ঘটনার প্রতি, জাতির পিতার মর্মান্তিক হত্যাকাণ্ডের প্রতি আপনাদের এই যে প্রতিশোধ, এই আক্রোশের বহিঃপ্রকাশ, ভুয়া জন্মদিন পালন, এর শেষ কোথায়? মির্জা ফখরুল আপনার কাছে জানতে চাই।
তবে খালেদা জিয়ার জন্মদিন পালন সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেছেন, ম্যাডাম নিজে উৎসাহী হয়ে কখনোই জন্মদিন পালন করেননি, নেতাকর্মীদের উৎসাহে এটা হয়েছে। উল্লেখ্য, সর্বশেষ 2014 সালের 14 আগস্ট রাত 12:01 মিনিটে দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে কেক কাটেন খালেদা জিয়া। 2016 সালে দেশব্যাপী বন্যা, গুম ও খুনের কারণ দেখিয়ে কেক কাটার কর্মসূচি বাতিল করা হয়। 2017 সালে 15 জুলাই থেকে 18 অক্টোবর পর্যন্ত লন্ডনে তার ছেলে তারেক রহমানের বাসায় থাকলেও সেখানে কেক কাটা হয়নি। 2018 সালের 8 ফেব্রুয়ারি একটি দুর্নীতির মামলায় কারাগারে যাওয়ায় 15 আগস্ট কেক কাটার বদলে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 2019 সালে বিতর্ক এড়াতে জন্মদিন পালন করা হয় একদিন পরে 16 আগস্ট। তখনও কেক কাটার পরিবর্তে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া মাহফিল কর্মসূচি পালন করেছে বিএনপি। এবারও আগামী 16 আগস্ট একই ধরনের প্রোগ্রাম পালন করবে বিএনপি। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। আপনার এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে শোকাবহ মহরম উপলক্ষে নিয়মিত পরিবেশনা, কারবালার শাশ্বত বিপ্লব।
শোকাবহ মহরম।
শ্রোতা ভাই বোনেরা, শোকাবহ মহরম উপলক্ষে কারবালার শাশ্বত বিপ্লব শীর্ষক ধারাবাহিক আলোচনার 5ম পর্ব থেকে সবাইকে জানাচ্ছি সংগ্রামী সালাম ও গভীর শোক আর সমবেদনা। ধারাবাহিক এই আলোচনার আজকের এ পর্ব পরিবেশনায় রয়েছি আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাবো।
আজ 5 মহরম, আজ হতে প্রায় 1382 বছর আগে। এদিনে বসরা ও কুফায় নিযুক্ত ইয়াজিদের গভর্নর ইবনে জুয়াদের নির্দেশে হাসেইন বিন নুমাইর প্রায় 4,000 অশ্বারোহী সেনা নিয়ে ও শাবাস বিন রবি 1,000 সেনা নিয়ে কারবালায় আসে হযরত ইমাম হুসাইন আলাইহি সালাম এবং তাঁর সঙ্গীদের ক্ষুদ্র দলটির বিরুদ্ধে যুদ্ধ করতে। এছাড়াও ইবনে জিয়াদ জাহর বিন কাইস নামের এক ব্যক্তিকে 500 সেনাসহ কারবালা ময়দান সংলগ্ন ফোরাত নদীর শাখার একটি সেতুর উপর এ দায়িত্ব নিয়োজিত করে যে কেউ যদি ইমাম হুসাইন আলাইহিসালামের পক্ষে যুদ্ধ করতে কারবালায় প্রবেশ করে তাকে সে হত্যা করবে। কিন্তু ওই সেতুর উপর প্রহরা সত্ত্বেও ইমামের অনুরাগী ঘোর সওয়ার আমের বিন আবি সালামা 5 মহরম নিজের ঘোড়া নিয়ে একাই জাহরের বাহিনীর উপর বীর বিক্রমে হামলা চালান এবং ইয়াজিদ বাহিনীর প্রতিরক্ষা বুহে ভাঙন ধরিয়ে ইমাম শিবিরে যোগ দিতে সক্ষম হন। এই মহান বীর আশুরার দিনে শাহাদাত বরণ করেন।
কারবালার শাশ্বত মহাবিপ্লবের ঘটনা প্রবাহের ব্যাখ্যা এবং লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে নানা মহলে প্রচলিত বিভিন্ন ধরনের বিভ্রান্তি ও সেসবের কয়েকটি কারণ সম্পর্কে আমরা আলোচনা করেছি গত কয়েক পর্বে। কারবালার মহাবিপ্লবের পটভূমি ও সঠিক ইতিহাস না জানার কারণেও এসব বিভ্রান্তি ছড়িয়ে পড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। গত পর্বের আলোচনায় জনগণের জিহাদ বিমুখতা ও ধৈর্যহীনতা এবং সেনাপতির বিশ্বাসঘাতকতার কারণে মুয়াবিয়ার কথিত খেলাফতের ব্যাপারে আমরা ইমাম হাসানের বিপ্লবী নীতি বাস্তবায়ন অব্যাহত রাখতে না পারা তথা মুয়াবিয়ার যুদ্ধবিরতির প্রস্তাব অনিচ্ছা সত্ত্বেও গ্রহণ করতে বাধ্য হওয়ায় সংক্ষিপ্ত ইতিহাস শুনেছি। মুয়াবিয়া ও ইয়াজিদ উভয়ই ইসলাম থেকে মহাবিচ্যুত হওয়া সত্ত্বেও মুয়াবিয়া যে বাহ্যিক ইসলামী বেশভূষা ও কিছু কিছু রীতি মেনে চলত সেটা আমরা উল্লেখ করেছি। আর ইয়াজিদ প্রকাশ্যে ইসলাম অবমাননা সহ সব ধরনের অশালীন কাজ করত। তাই মুয়াবিয়ার ক্ষেত্রে ইমাম হাসান যে নীতি গ্রহণ করেছিলেন, ইমাম হুসাইন ইয়াজিদের ক্ষেত্রে সে একই নীতি গ্রহণ করতে পারেননি।
ইয়াজিদ ছিল যেমন নিষ্ঠুর তেমনি বিশ্বাসঘাতক। তার কলুষিত মনে দয়া মায়া বা সুবিচারের কোনো স্থান ছিল না। তার আমোদ প্রমোদ যেমন নিচু স্তরের সঙ্গী সাথীরাও ছিল, তেমনি নিচাশয় ও দুশ্চরিত্র। একটি বানরকে মাওলানার মতো পোশাক পরিয়ে সে ধর্মীয় নেতাদের বিদ্রুপ করত এবং যেখানে যেত সেখানে জন্তুটিকে নিয়ে যেত কারুকার্যময় বস্ত্রে সজ্জিত একটি সিরীয় গাধার পিঠে বসিয়ে। তার দরবারে মদপানজনিত হাঙ্গামা হত এবং তা প্রতিফলিত হল রাজধানী দামেস্কের রাস্তায়। ইমাম হুসাইনের আন্দোলন ও শাহাদাত হত কোনো আকস্মিক ঘটনা ছিল না, বরং তা ছিল অত্যন্ত সুপরিকল্পিত একটি বিপ্লব। তাই এটাকে নিছক বিদ্রোহ এবং অপরিকল্পিত আন্দোলন যা ব্যর্থ হয়েছে বা মুসলিম উম্মা বা রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ বলা মোটেও সমীচীন হবে না।
ইমাম হুসাইনের আন্দোলন ছিল এক ঐশী আধ্যাত্মিক আন্দোলন। ইসলাম ধর্মকে বিকৃতির হাত থেকে রক্ষার পাশাপাশি মুসলিম উম্মাকে ও পথভ্রষ্টতার হাত থেকে রক্ষা করা এবং মজলুমকে জালিমের হাত থেকে উদ্ধার করার আন্দোলন। ইমাম হুসাইনের আন্দোলন ছিল সত্যের প্রতিষ্ঠা ও মিথ্যার মূলোৎপাটনের আন্দোলন। মোট কথা, একটি সফল আদর্শ আন্দোলনের সমস্ত দিক, যেমন নৈতিক, সামাজিক ও রাজনৈতিক দিক সহ সর্বোৎকৃষ্ট পর্যায়ের আধ্যাত্মিক ও তাত্ত্বিক দিকও এ আন্দোলনে রয়েছে। মানবীয় সুকুমার চরিত্রের পূর্ণ মাত্রার বিকাশও দেখা যায় এ আন্দোলনে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় তাঁর উম্মতকে এ আন্দোলন সম্পর্কে, কারবালার হৃদয় বিদারক ঘটনা সম্পর্কে বহুবার অবহিত করেছেন, সাবধান করেছেন যাতে তারা সত্যের পক্ষে থাকতে পারে। প্রহেলিকাময় প্রচার প্রোপাগান্ডার ধ্রুমজাল আবদ্ধ হয়ে সত্যকে চিনতে ভুল না করে। তারা যেন সে সময় তার প্রাণপ্রিয় দরিদ্র ইমাম হুসাইনের সাথে থেকে বিচ্যুতির হাত থেকে রেহাই পায়।
ইমাম হুসাইন আলাইহিসসালাম কারবালার মহাবিপ্লবের মাধ্যমে একদিকে যেমন কোরআনে বর্ণিত সৎ কাজের আদেশ ও অসৎ কাজে বাধা দেওয়ার নীতি প্রতিষ্ঠা করতে চেয়েছেন, তেমনি নানার উম্মতের মধ্যে সংস্কারও করতে চেয়েছেন। ইয়াজিদ অবৈধভাবে ক্ষমতাসীন হওয়া ছাড়াও সমস্ত হারাম ও পাপ কাজকে বৈধ করে জনগণের সম্পদ অবৈধভাবে কাজে লাগিয়ে ভোগ বিলাসিতায় নিমজ্জিত হয়েছিল। এছাড়াও কুফার জনগণ ইমাম হুসাইন আলাইহিসসালামকে ইয়াজিদের খোদাদ্রোহী শাসন ও শোষণের হাত থেকে তাদেরকে রক্ষা করতে এই মহান ইমামের প্রতি আহ্বান জানিয়ে বহু চিঠি লিখেছিল। এসব চিঠিতে স্বাক্ষরকারীদের সংখ্যা ছিল প্রায় লাখখানেক। তারা শেষ পর্যন্ত সত্যের পথে অবিচল থাকবেন না জেনেও ইমাম হুসাইন বিপ্লব ও শাহাদাতের রঙিন পথ বেছে নিয়েছিলেন, যাতে ভবিষ্যতে মুসলমানরা এই পথ ধরে আবারও প্রকৃত ও সংগ্রামী ইসলামের ছায়াতলে আশ্রয় নিতে পারেন।
ইমাম হুসাইনের মহাবিপ্লবের আরও যেসব লক্ষ্যের কথা উল্লেখ করা যায় সেসব হল: এক, ইয়াজিদ ও উমাইয়াদের হাতে বিপন্ন হওয়া থেকে ইসলাম ও ইসলামী খেলাফতকে রক্ষা করা; দুই, জনগণকে চিন্তাগত স্বাধীনতা প্রদান; তিন, বনি উমাইয়ার হাত থেকে জনগণের অর্থনৈতিক মুক্তি এবং মুসলিম উম্মাহ বাইতুল মাল লুণ্ঠন রোধ করা; মহানবীর পবিত্র আহলে বাইতের নাম নিশানা মুছে দেয়ার অশুভ প্রক্রিয়া বন্ধ করে দেয়া; বনি উমাইয়া কর্তৃক প্রবর্তিত বিদআতগুলোর মূলোৎপাটন ও নবীর সুন্নাতগুলো পুনরুজ্জীবিত করা; সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং সর্বক্ষেত্রে ইসলামী বিধিবিধান প্রবর্তন করা। তো শ্রোতা ভাই বোনেরা, কারবালার শাশ্বত মহাবিপ্লব সম্পর্কিত আজকের এই আলোচনা এখানেই শেষ করছি।
কথা হবে আবারও আগামী অনুষ্ঠানে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 14 আগস্ট শনিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, কারসাজি চক্রের কারণে চালের দাম বাড়ছে ইত্তেফাক। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর দুটি ড্রোন কিনতে বরাদ্দ 6 কোটি টাকা। প্রথম আলো, জাতীয় কারিগরি পরামর্শ কমিটির উদ্বেগ, শিশুদের নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা। মানব জমিন ইত্তেফাক, রাজনীতিতে করোনার প্রভাব, বিএনপির সাংগঠনিক কার্যক্রম বিপর্যস্ত। যুগান্তর, খুনি ও চাঁদাবাজদের দখলে আইপিটিভি, কালের কণ্ঠ। ভারতের শিরোনাম, রাহুলের বিরুদ্ধে কি ব্যবস্থা, জানতে ভারতের ফেসবুক প্রধানকে তলব শিশু কমিশনের, আনন্দবাজার পত্রিকা। আফগানিস্তানে ফৌজ পাঠালে ফল ভালো হবে না, এবার ভারতকে সরাসরি হুমকি তালেবানের, সংবাদ প্রতিদিন।
ত্রিপুরায় তৃণমূলের হাত ধরছে সিপিএম, সীতারাম ইয়েচুরির মন্তব্যে বাড়ছে ধোঁয়াশা আজকাল।
এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর দুটি ড্রোন কিনতে বরাদ্দ 6 কোটি টাকা। দৈনিক প্রথম আলোর এই শিরোনামের খবরে লেখা হয়েছে, ভূমি জরিপের জন্য দুটি সার্ভেইং ড্রোন কিনতে যাচ্ছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর। দুটি ড্রোন কেনার জন্য বরাদ্দ রাখা হয়েছে 6 কোটি টাকা, অর্থাৎ প্রতিটি ড্রোনের দাম বাবদ বরাদ্দ 3 কোটি টাকা। ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ করার জন্য ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ডিজিটাল জরিপ পরিচালনার সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ড্রোন দুটি কেনা হচ্ছে। প্রকল্প সূত্রে জানা গেছে, ড্রোন দুটি কেনার জন্য সবকিছু মিলিয়ে 7.5 কোটি টাকা খরচ করতে যাচ্ছে অধিদপ্তর। তবে ড্রোন উৎপাদনকারী 4টি বিদেশি প্রতিষ্ঠানের ওয়েবসাইট ঘেঁটে দেখা যায়, লাইডার সেন্সর সমৃদ্ধ বা ভূমি জরিপ ও মানচিত্র তৈরির কাজে ব্যবহৃত প্রতিটি ড্রোনের দাম 2.5 থেকে 18 লাখ টাকা।
জাতীয় কারিগরি পরামর্শ কমিটির উদ্বেগ মানব জমিনের শিরোনামের খবরে লেখা হয়েছে, সংক্রমণ ও মৃত্যু কোনোটাই স্বস্তিদায়ক অবস্থায় আসেনি, কিন্তু সরকার বিধিনিষেধ তুলে নেয়ায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। সরকার তাড়াহুড়া করে বিধিনিষেধ শিথিল বা তুলে নেয়ায় আবারও সংক্রমণ বাড়ার আশঙ্কা পরামর্শ কমিটির। আর মানব জমিনের শিরোনাম, ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, শিশুদের নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা। এ খবরে লেখা হয়েছে, করোনার থাবায় নাজেহাল বিশ্ব, বাংলাদেশ ও এর বাইরে নয়, কিন্তু দেশে করোনার পাশাপাশি এখন ডেঙ্গু হানা দিয়েছে, দিন দিন এর ব্যাপকতা ছড়িয়ে পড়ছে। এডিস মশা থেকে ছড়িয়ে পড়া ডেঙ্গু প্রাণ কেড়ে নিচ্ছে মানুষের। চলমান ডেঙ্গু পরিস্থিতি আরও বাড়ার আশঙ্কা প্রকাশ করছেন জনস্বাস্থ্য ও কীট বিশেষজ্ঞরা।
করোনায় সংকট নানাবিধ, ইত্তেফাকের খবর। ঢাকা ছেড়েছেন অনেক ভাড়াটিয়া, বাড়িওয়ালারা অর্থ সংকটে। খবরটিতে লেখা হয়েছে, ভালো নেই রাজধানীর বাড়ি ফ্ল্যাট মালিক ও ভাড়াটিয়ারা। করোনা মহামারীতে গ্রামে চলে গেছেন শতকরা 40% ভাড়াটিয়া, ফাঁকা পড়ে আছে অনেক ফ্ল্যাট বাড়ি। রাজধানীর অনেক বাসার গেটে বা দেওয়ালে সাঁটানো হয়েছে টুলেট বা বাড়ি ভাড়া বিজ্ঞাপন। করোনার কারণে অর্থনৈতিক কর্মকাণ্ডে যে ধাক্কা লেগেছে তাতে কর্মহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। বাড়ি ভাড়ার টাকায় সংসার চালানো বাড়িওয়ালারা ভাড়াটিয়া না পেয়ে মাসের পর মাস অর্থকষ্টে ভুগছেন বলে জানা গেছে।
কারসাজি চক্রের কারণে চালের দাম বাড়ছে, ইত্তেফাকের শিরোনামের খবরে লেখা হয়েছে, দেশে চালের কোনো ঘাটতি নেই। অতীতের যে কোনো সময়ের তুলনায় রেকর্ড পরিমাণ চাল উৎপাদন হয়েছে, কিন্তু এত ইতিবাচক খবরের পরও অস্থির হয়ে উঠেছে চালের বাজার। বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি মোটা চালের দাম 52 টাকায় উঠেছে, এই দাম গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ। ফলে করোনা মহামারীর মধ্যে বিপাকে পড়েছে স্বল্প আয়ের মানুষ। সংশ্লিষ্টরা বলছেন, কারসাজি চক্রের কারণেই চালের দাম বাড়ছে। খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারও বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেছেন, নব্য মজুমদারদের কারণে চালের দাম বাড়ছে।
দৈনিক প্রথম আলো, রাজনীতির দিন হারিয়ে যাওয়া মানে জনগণের দিনও হারিয়ে যাওয়া শিরোনামের এক নিবন্ধে লিখেছে, গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্রনীতি নির্ধারণ করার দায়িত্ব সংসদের। সংসদ গঠিত হয় সংসদ সদস্যদের নিয়ে। সংসদে আসা সদস্যরা জনগণের ভোটে নির্বাচিত, এটাই গণতন্ত্রের মূল ব্যাকরণ। বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে আপনি গণতন্ত্রের ব্যাকরণের কোনো মিল খুঁজে বের করতে পারেন? আর যুগান্তরের একটি শিরোনাম, রাজনীতিতে করোনার প্রভাব, বিএনপির সাংগঠনিক কার্যক্রম বিপর্যস্ত। পর্যায়ক্রমে 6 বার সাংগঠনিক কর্মকাণ্ড স্থগিত করেছে দল, এখন ভার্চুয়াল আলোচনায় সীমাবদ্ধ দলের রাজনীতি। কেন্দ্রীয় নেতাদের দাবি, করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি, দল পুনর্গঠনের কাজেও স্থবিরতা দেখা দিয়েছে।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। স্বাধীনতা দিবসের প্রাক্কালে সেনা জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত জম্মু কাশ্মীর, নিকেশ লস্কর জঙ্গি। সংবাদ প্রতিদিন ও আনন্দবাজার সহ ভারতের প্রায় সব বাংলা দৈনিকের খবরে লেখা হয়েছে, স্বাধীনতা দিবসের প্রাক্কালে ফের উত্তপ্ত হয়ে উঠল জম্মু কাশ্মীর। বৃহস্পতিবার পুলওয়ামার ধাঁচেই বিএসএফ এর কনভয়কে লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গিরা। ঘটনায় একাধিক বাসিন্দা ও দুজন আধিকারিক আহত হন। এরপরই পাল্টা জবাব দেয় বাহিনী। রাতভর চলে গুলির লড়াই, আর সেই সংঘর্ষেই এবার নিকেশ হল এক লস্করে তৈবা জঙ্গি। উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র।
আফগানিস্তানে ফৌজ পাঠালে ফল ভালো হবে না, এবার সরাসরি ভারতকে হুমকি তালেবানের। এটি দৈনিক সংবাদ প্রতিদিনের একটি খবরের শিরোনাম। এতে লেখা হয়েছে, আফগানিস্তানে সামরিক অভিযান চালালে ফল ভালো হবে না, এবার ভারতকে সরাসরি হুমকি দিল তালেবান। তবে সেদেশে পরিকাঠামো নির্মাণে নয়াদিল্লির মদদ প্রশংসনীয় বলে মন্তব্য করেছে জঙ্গি সংগঠনটি। কাতারের রাজধানী দোহা থেকে সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে তালেবানের মুখপাত্র সুহেল শাহিন বলেন, যদি আফগানিস্তানে সেনা নিয়ে আসে ভারত, তাহলে আমার মনে হয় এটা তাদের জন্য ভালো হবে না। আফগানিস্তানে অন্য দেশগুলির সেনাবাহিনীর কি অবস্থা হয়েছে তা তারা দেখেছে, তাই এই পরিস্থিতি তাদের জন্য খোলা বইয়ের মতো। তিনি বলেন, আমরা কোনো দেশের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাতে আফগানিস্তানের জমি ব্যবহার করতে দেব না।
ত্রিপুরায় তৃণমূলের হাত ধরছে CPM, সীতারাম ইয়েচুরির মন্তব্যে বাড়ছে ধোঁয়াশা। আজকালের এই শিরোনামের খবরে লেখা হয়েছে, একুশের বিধানসভা ভোটে বাংলায় বিপুল জয় পেয়েছে তৃণমূল, এবার তৃণমূলের লক্ষ্য দিল্লি দখল। আর সেই লক্ষ্যকে মাথায় রেখেই ভিন রাজ্যে সংগঠন বাড়াতে তৎপর তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। পড়শি রাজ্য ত্রিপুরায় বিজেপিকে 2023 সালের বিধানসভা ভোটে হারাতে মরিয়া হয়ে উঠেছেন অভিষেক ব্যানার্জি। অন্যদিকে CPM এর লক্ষ্য প্রায় এক, ত্রিপুরায় বিজেপিকে হারাতেই হবে, ফলে তৃণমূলের হাত ধরে লড়াই করবে CPM। এ প্রসঙ্গে জিইয়ে রাখলেন CPM এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা কারবালা 5 অভিযানের অর্জন ও ক্ষয়ক্ষতি সম্পর্কে আলোচনা করেছি। আজ আমরা কারবালা 5 অভিযানের পর ইরাক ইরান যুদ্ধের ভারসাম্য বাগদাদের অনুকূলে নিয়ে যাওয়ার জন্য সাদ্দাম সরকারের আঞ্চলিক ও আন্তর্জাতিক মিত্ররা যে প্রচেষ্টা চালায় তা নিয়ে কথা বলবো। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
কারবালা 5 অভিযানে ইরানের কাছে হেরে গিয়ে ইরাকের সাদ্দাম সরকার আন্তর্জাতিক পৃষ্ঠপোষকদের চাপে পড়ে যায়। এই অবস্থায় ইরানের তেল ট্যাঙ্কার ও তেল স্থাপনাগুলোর পাশাপাশি এদেশের অর্থনৈতিক ও শিল্পকেন্দ্রগুলোতে হামলা জোরদার করে ইরাক। প্রকৃতপক্ষে কারবালা 5 অভিযানের শুরুতে ইরাকি সেনাবাহিনী ব্যাপকভাবে নগরযুদ্ধের দিকে ঝুঁকে পড়ে। 1986 সালের গোড়ার দিকে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ইরাকের হাতে MiG-29 ও Sukhoi-22 মতো অত্যাধুনিক যুদ্ধবিমান তুলে দেয়। এসব যুদ্ধবিমান দিয়ে ইরাকি বাহিনী ইরানের অর্থনৈতিক স্থাপনা ও আবাসিক এলাকাগুলোতে হামলা চালায়। একই সঙ্গে ইরানের শহরগুলোতে ইরাকের ক্ষেপণাস্ত্র হামলাও বেড়ে যায়। প্রথম দিকে শুধুমাত্র ইরাকের সীমান্তবর্তী শহরগুলোতে হামলা চালানো হলেও 1987 সালের শীতকাল থেকে ইরানের গভীর অভ্যন্তরে থাকা শহরগুলো লক্ষ্য করেও মাধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে থাকে ইরাক।
ইরানের কেরমানশাহ শহরে একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে 72 জন ইরানি নাগরিক শহীদ হন। এভাবে 1986 ও 87 সালে সাদ্দাম বাহিনী ইরানের শহর ও গ্রামগুলোতে হামলা চালিয়ে হাজার হাজার বেসামরিক নাগরিককে হতাহত করে। ঘোষিত পরিসংখ্যান অনুযায়ী এই দুই বছরে ইরাকি বাহিনী ইরানের 66টি শহরে 28টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং 236 দফা বিমান হামলা চালায়। আর এসব হামলায় 3,050 জন ইরানি নিহত ও অপর 11,000-এর বেশি মানুষ আহত হন। কারবালা পাঁচ অভিযান শুরুর চার দিন পর 1987 সালের 13 জানুয়ারি কুয়েত সরকার তার তেল ট্যাঙ্কারগুলোতে সোভিয়েত ইউনিয়নের পতাকা উত্তোলনের অনুমতি চেয়ে মস্কোকে চিঠি দেয়। পারস্য উপসাগরে ইরাকি বাহিনী তেল ট্যাঙ্কার যুদ্ধের যে নীতি গ্রহণ করেছিল তা থেকে নিজের ট্যাঙ্কারগুলোকে বাঁচাতে কুয়েত এই পদক্ষেপ নেয়। তখন পর্যন্ত কুয়েতের বিভিন্ন বন্দর অভিমুখী 15টি জাহাজ ইরানের প্রতিশোধমূলক হামলার শিকার হয়েছিল।
সোভিয়েত ইউনিয়নের সমরাস্ত্র গ্রহণ করে তা ইরাকে পাঠানোর জন্য কুয়েত তার শোয়াইবা বন্দরকে ব্যবহার করতে দেয়ায় ইরান কুয়েতকে ওই যুদ্ধের ইরাকের প্রত্যক্ষ সহযোগী বলে গণ্য করেছিল। কাজেই কুয়েত নিজের তেল শিল্পে প্রাচ্যের পরাশক্তি সোভিয়েত ইউনিয়নকে সংশ্লিষ্ট করে ওই শিল্পের নিরাপত্তা নিশ্চিত করতে চেয়েছিল। কুয়েতের আবেদনে সাড়া দিয়ে মস্কো চারটি কুয়েতি তেল ট্যাঙ্কারে সোভিয়েত পতাকা উড়ানোর অনুমতি দেয় এবং এসব ট্যাঙ্কারের নাম রুশ ভাষায় রাখা হয়। কুয়েত অবশ্য পরবর্তীতে দাবি করে দেশটি এসব জাহাজ রাশিয়ার কাছ থেকে ভাড়া নিয়েছিল এবং কুয়েতের কোনো জাহাজের নাম পরিবর্তন করা হয়নি।
সাদ্দাম সরকারের সমর্থনে কুয়েত তার তেল ট্যাঙ্কারগুলোর নিরাপত্তা দেওয়ার জন্য সোভিয়েত ইউনিয়নকে যুদ্ধজাহাজ ব্যবহার করতেও অনুরোধ জানায়। এর ফলে পারস্য উপসাগরে বিদেশি যুদ্ধজাহাজ মোতায়েনের সুযোগ সৃষ্টি হয়। কিছুদিন পর কুয়েত আমেরিকার কাছেও একই আবেদন জানায়। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরে তার পঞ্চম নৌবহর মোতায়েন করে। এ অবস্থায় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড রিগান 1987 সালের 18 মার্চ ঘোষণা করেন, তিনি ইরানের পক্ষ থেকে আন্তর্জাতিক বাজার থেকে সমরাস্ত্র আমদানি করতে বাধা দেওয়ার জন্য তার দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।
এর ফলে এই প্রথমবারের মতো ইরান ইরাক যুদ্ধ শুরুর 7 বছর পর ওই যুদ্ধের ব্যাপারে নাক গলিয়ে কোনো মার্কিন প্রেসিডেন্ট আনুষ্ঠানিক বক্তব্য দিলেন। রিগ্যানের বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরান ঘোষণা করে পারস্য উপসাগরের অন্য কোনো দেশে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার ইচ্ছা তেহরানের নেই। এই ডামাডোলের মধ্যে কুয়েতের তেল ট্যাঙ্কারগুলোতে মার্কিন পতাকা ওড়ানোর জন্য 1987 সালের এপ্রিলে একটি চুক্তি সই হয়। তবে কুয়েত এই চুক্তির বিষয়টিকে গোপন রাখার চেষ্টা করে। এই ঘটনা প্রমাণ করে আমেরিকা গায়ে পড়ে ইরানের মুখোমুখি হওয়ার চেষ্টা করছে। এ সময় ইরানের বিরুদ্ধে ব্যবহার করার জন্য পারস্য উপসাগরে ব্যাপকভাবে মার্কিন যুদ্ধজাহাজ পাঠানো হয়।
এদিকে মার্কিন যুদ্ধজাহাজের সম্ভাব্য উপস্থিতির বিরুদ্ধে প্রস্তুতি নেওয়ার জন্য 1986 সালের এপ্রিল থেকেই ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC পারস্য উপসাগরে নিজের নৌশক্তি বৃদ্ধি করে। ইরানের তেল ট্যাঙ্কার ও তেল স্থাপনাগুলোর উপর হামলার প্রতিশোধ নিতে 1987 সালের বসন্তে ইরাক সরকারকে পৃষ্ঠপোষকতা দানকারী 12টি তেল ট্যাঙ্কার ও জাহাজে হামলা চালানো হয়। এদিকে ইরাক 1987 সালের 22 মার্চ দক্ষিণ ইরানের আহওয়াজ শহরের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে হামলা চালিয়ে ইরানের অবকাঠামো ধ্বংস করার কাজে মনোনিবেশ করে।
সার্বিকভাবে 1986 ও 1987 সালের ইরাক ইরান যুদ্ধ পরিস্থিতি পর্যালোচনা করলে দেখা যায় প্রাচ্য ও পাশ্চাত্যের বৃহৎ শক্তিগুলো এই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার যে উদ্যোগ নিয়েছিল তা ছিল একপেশে ও বৈষম্যমূলক। এই অন্যায় যুদ্ধ শুরু করার জন্য যেখানে ইরাকের সাদ্দাম সরকারকে দায়ী করে তার কাছ থেকে ইরানের জন্য ক্ষতিপূরণ আদায় করা উচিত ছিল, সেখানে তারা এর উল্টো নীতি গ্রহণ করে। ইরান যখন বিভিন্ন ফ্রন্টে বিজয়ী হয়ে যুদ্ধের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে যাচ্ছিল, তখন বিশ্ব শক্তিগুলো সরাসরি ইরাকের পক্ষ নিয়ে ইরানকে কোণঠাসা করে ফেলার সিদ্ধান্ত নয়। এ কাজে তাদের প্রধান উদ্দেশ্য ছিল সামরিক শক্তির দিক দিয়ে ইরানের আত্মবিশ্বাস নষ্ট করে ফেলা।
তো শ্রোতা বন্ধুরা, ইরাক ইরান যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিকের আজকের সময়ও ফুরিয়ে এসেছে। আগামী আসরে আমরা এ সম্পর্কে আরও আলোচনা করব, সে আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রাখছি।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। কাবুলের দ্বার প্রান্তে আফগান তালেবান, ঠেকানোর আশা করছেন প্রেসিডেন্ট আশরাফ গনি। আফগানিস্তানে মার্কিন অভ্যুত্থানের পরিকল্পনা ফাঁস, দূতাবাসের স্পর্শকাতর তথ্য ধ্বংসের নির্দেশ। তালেবানের পক্ষে যুদ্ধ করতে বাংলাদেশ থেকে আফগানিস্তান গেছে কিছু মানুষ, ডিএমপি কমিশনারের তথ্য। এবং অসম বিধানসভায় গো সংরক্ষণ বিল পাস, মন্দিরের 5 কিলোমিটার এলাকায় গোস্ত বিক্রি নিষিদ্ধ। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশ আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আর আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ। Thank you.